بسم الله الرحمن الرحيم এক ভাই প্রশ্ন করেছেন জমির ফসল এই নিয়তে মজুদ রাখা যাবে কি যে পরে দাম বেশি হলে বিক্রি করবে এটা একটা শর্তের সাথে জায়েজ আছে শর্ত এই ওই মুহূর্তে বাজারে কোনো ক্রাইসিস নেই আপনি যে জমা করে রাখছেন এতে বাজারে কোনো হাহাকার পড়ে নেই বাজারে মাল অ্যাভেলেবেল ওই মাল ব্যাপক পাওয়া যেতেছে তখন এটা জায়েজ হবে আজ দেখেন দামি জমা রাখলে মাল আমার কাছে বেশি বাজারে লোকেরা মাল পাবে না তখন জমা রাখা জায়েজ নেই লানত ওই সময় জমা রাখলে লানত অভিশাপ আর এক ভাই প্রশ্ন করছেন কেয়ামতের আগে নাকি ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে সেখানে নাকি স্বর্ণের খনি পাওয়া যাবে সেই স্বর্ণের জন্য বড় বড় দেশ যুদ্ধ করবে এই কথা কি হাদিস আছে এরকম একটা কথা আছে কিন্তু ওইখানে স্বর্ণের খনি না স্বর্ণের খাম্বা পাওয়া যাবে স্বর্ণের খাম্বা পাওয়া যাবে এবং একথা আছে এই খাম্বা তারা আনতে যাবে তারা শতকরা 99 জন কতল হয়ে যাবে যে যাবে মনে করবে আমি আনতে পারবো আরেকজন তারা মেরে ফেলবে সে আনবে আবার আর একজন সে ওর বাড়ি ফেলবে আমি নিব এরকম করতে করতে যারা যাবে সব ওখানে লাশ হয়ে পড়ে থাকবে স্বর্ণ স্বর্ণের জায়গায় থাকবে স্বর্ণ স্বর্ণের জায়গায় এই জন্য ওই হাদিসে নবীজি উম্মতকে সতর্ক করছেন তোমরা যারা আমাকে নবী বলে বিশ্বাস করো তোমাদের সামনে যদি এই ঘটনা ঘটে তোমরা এই স্বর্ণ আনতে যাইবে না এর দ্বারা আরো বিভিন্ন ঘটনার দিকে ইশারা হইতে পারে যেখানে একটা হালাল মাল আনতে গেলে জানের রিস্ক সেখানে না যাওয়া জানের রিস্ক সেখানে আছে আপনি যাবেন না পয়সা কড়ি কম থাকুক পয়সা কড়ি বেশি হলেই তো ডাকাতেরা আসে জবাই করে জানো গেল মালও গেল জানো গেল মালও গেল আমাদের মসজিদের কিছু ব্যক্তি মাগরিবের আজানের পর ইকামতের আগে দুই রেকাত নফল নামাজ পড়েন এবং আমাকেও পড়ার জন্য দাওয়াত দেন এই নামাজ পড়া কি ঠিক আছে না তবারানি শরীফের হাদিসে এই নামাজকে নিষেধ করা হয়েছে এই নামাজকে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে যারা পড়ে ওরা হলো আলগা হাদিস আহলে হাদিস তো বলা যায় না, হাদিসের কিচ্ছু বোঝে না, ওরা এটা পড়ে অন্যদেরকে দাওয়াত দেয়। যেহেতু মাগরিবের ব্যাপারে শরীয়তের বিধান হলো আজানের পরে বেশি বিলম্ব না করে জামাত শুরু করে দাও, এই নামাজ পড়তে দিলে কারোর লাগবে 5 মিনিট, কারোর লাগবে 10 মিনিট, এইভাবে সব শুরু করবে কখন? এই জন্য এই নামাজ পড়া মাকরু। ওরা আসলে ওই হাদিসটা বোঝে নাই। ওই হাদিসের ব্যাখ্যা হল, আসরের ফরজ যখন আপনি পড়ে ফেললেন, আসরের ফরজ, তখন আর নফল পড়তে পারবেন না, নফল পড়তে পারবেন না। কিন্তু যখন বেলা ডুবে যাবে, মাগরিবের টাইম হয়ে যাবে, তখন ওই নিষেধটা উঠে যাবে। নফল পড়া যে নিষেধ ছিল, এই নিষেধটা এখন আর বহাল নেই। তার অর্থ আপনি পড়েন তা করতেছে না, বাস এখন নিষেধটা নেই, আর নেই। যদি কোনো কারণে মাগরিব দেরি হয়ে যায়, তো কেউ ফাঁক পাইলে পড়তে পারে, জলসার দিন একটু দেরি হয়, বছরে 2-1 দিন দেরি হয়, সেই দিন কেউ যদি সুযোগ পায় পড়তে পারে। কিন্তু আমভাবে পড়ার নিয়ম নেই। আমভাবে পড়তে গেলেই মাগরিবের নামাজ তাড়াতাড়ি শুরু করতে হয়, এটা বাতিল হয়ে যাবে। ওই লোকগুলো ভুলের মধ্যে আছে। হাত দ্বারা হাই আটকানোর সুন্নত তরিকা কি? এটা বাম হাতের পিঠ, এটা মুখে ধরবে। আগে নামাজে হাত বান্ধা থাকে তখন ডাইন হাত, হাত বান্ধা থাকলে ডাইনটা উপরে থাকে না, এইভাবে। আর অন্য সময় বাম হাত। ইউটিউবে অনেক বক্তাকে দেখা যায়, তারা বলেন কিয়ামতের আগে নাকি কোন টাকার কাগজের নোট থাকবে না। অনলাইনে সব লেনদেন হবে, এটা নাকি হাদিসে আছে, কথাটা কি সত্য? কাগজের টাকা থাকবে না, এরম কোন হাদিস তো আমার মাথায় আসতেছে না। আমি তো 45 বছর হাদিস নিয়ে আছি, কিন্তু এই হাদিস তো আমি পাইনি। তাদের কাছে জিজ্ঞেস করেন দলিল কি, দলিল উদ্ধার করতে পারলে আমাকে দেখান, আমি এই হাদিস পাইনি। গফ যদি কেসি দিয়ে না কেটে ব্লেড বা রেজার দিয়ে মুন্ডিয়ে ফেলি, তাহলে এটা জায়েজ আছে কিনা? খালি জায়েজ না, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফের নিকটে এইটাই উত্তম। মুন্ডাই ফেলাটাই কি উত্তম? তবে এতটুকু খেয়াল রাখতে হবে যে মুন্ডাইতে দে ঠোঁট যেন কাটে না ফেলে, একটু খেয়াল রাখতে হবে। পা শুয়ে সালাম করা ইসলামের নিষেধ, কিন্তু আমার বাবা মা পাশুয়ে সালাম পছন্দ করেন এবং প্রতি ঈদে একাজ না করলে মন খারাপ করেন। এখন করণীয় কি? আসলে পাশুয়ে সালাম করা শর্তের সাথে জায়েজ আছে, শর্ত না পাওয়া গেলে নিষেধ। শর্ত কি? আমরা মাথা সোজা থাকবে, হাত দিয়ে পাও ছুঁলেন, একে বলে কদম বুসি, কদম জায়েজ। আর হাত দিয়ে পাও ছুঁতে মাথাও ঝুঁকাই দিলেন, মাথাও ঝুঁকাই দিলেন, তাহলে না জায়েজ। তাহলে যদি আপনার আব্বা আম্মা যখন পছন্দ করে ঠিক আছে, আপনি মাথা ঠিক রাখেন, হাত দিয়ে কি করেন পাউছন, আপনি বড় হয়ে আবার এটা করবেন না, আপনার ছেলে পেলে গিয়ে অর্ডার করবেন না, আমার পাউসি সালাম করো এটা আমি পছন্দ করি, এটা বেহুদা কাজ। আমার বিবির প্রেগনেসেন্সির 37 সপ্তাহ চলছে, তেমন কোনো সমস্যা নেই, শুধু শরীরের নিচের দিকে একটু বেশি পানি এসেছে, পা ফুলে গেছে, আর দুই রানে ব্যথা হয়েছে। এই অবস্থায় আপনার কোন উপদেশ থাকলে বলবেন এবং বাচ্চার জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ এই ভাইয়ের বিবিকে সুস্থ রাখেন। আর যে বিষয়টা এখানে লিখছে তো গাইনি বিষয়, এই জন্য গাইনি ডাক্তারের সাথে একটু পরামর্শ করে। দোয়াও লাগে দাওয়াও লাগে, আমার থেকে দোয়াও নেবেন আমার চিকিৎসাও সুন্দর ওটাও করবেন। নাস্তিকরা খালি চিকিৎসা করেন দোয়া নেন, আর কিছু মূর্খ লোক তারা খালি দোয়া নেয় কিন্তু চিকিৎসা করতে রাজি নেই। সঠিক পদ্ধতি মুরব্বীদের দোয়াও নিতে হবে এবং সুন্নত তরিকায় চিকিৎসাও করতে হবে। চিকিৎসাতে যে পয়সাটা ব্যয় করবেন এটা আল্লাহ আপনাকে সব দিবেন, এই পয়সাটা দান করলে যে সব হইত, আপনি নিজের পিছনে বিবির পিছনে ব্যয় করলেন আল্লাহ সব দিবেন। আপনি নিজের পিছনে যদি চিকিৎসার জন্য ব্যয় করেন এটাও হাদিসে আছে দানের সব। ইনফাকুর রাজুলি আলা নাফসিহি সাদাকাতুন এল হাদিস, ইনফাকুর রাজুলি আলা নাফসিহি সাদাকাতুন। প্রায় মসজিদেই কোরআনে কারিমের গেলাব থাকে না, ময়লা যুক্ত থাকে, এমনকি পড়া যায় না, পাতা ছেঁড়া নষ্ট। এখন কোরআনে কারিমের আজমত রক্ষায় সাধারণ মুসল্লি হিসেবে কি করতে পারি? আপনার যদি তৌফিক থাকে তাহলে কিছু গেলাম অর্ডার দিয়ে বানান, মানে ওই কোরআন শরীফ গুলো মুছে গেলামে ঢুকাই দেন। একটা গেলাম বানাইতে কত লাগে? 5-10 টাকা লাগতে পারে, তৌফিক থাকলে আপনি গেলাম দিয়ে দেন। মাজুর ব্যক্তিদের জন্য যিনি চেয়ারে বসে দুভাবে নামাজ আদায় করতে সক্ষম, জমিনেও বসতে পারে চেয়ারেও বসতে পারে, তার জন্য কোন পদ্ধতি উত্তম? জমিনে বসতে পারে তার জন্য চেয়ার জায়েজ নেই, জমিনে আত্মায়তুল সুরতে আসন গেড়ে পাও কিবলার দিকে লম্বা করে দিয়ে বসার কত রকম পদ্ধতি আছে না, এই কোন পদ্ধতিতে যে বসতে পারে তার জন্য চেয়ার জায়েজ নেই। চেয়ার জায়েজ নেই আর কোনোভাবেই বসতে পারে না, ভীষণ কষ্ট হয়, রোগ বেড়ে যায়, তার জন্য চেয়ার কি আছে? জায়েজ, তার জন্য চেয়ার জায়েজ। তো যখন চেয়ারে নামাজ পড়া জায়েজ হয়ে যাবে তখন কিন্তু তার উচিত পুরা নামাজ বসে পড়া, যদিও তার দাঁড়ানোর ক্ষমতা আছে কিন্তু দাঁড়াবে না, দাঁড়ানো তার মাফ হয়ে গেছে। যে নর্মাল রুকু সিজদা করতে পারে না, নর্মাল তার দাঁড়ানো যেটা ফরজ এই ফরজটা মাফ হয়ে যায়। চেয়ারে পড়বেন আবার দাঁড়ায় পড়বেন, চেয়ারটা কোথায় দিবেন? চেয়ার দেওয়ার তো কোন জায়গা নেই, চেয়ার কাতারে দেন তাহলে আপনাকে দাঁড়াই দেবে এক জায়গার সামনে, আপনি আরাক ইমাম, এক ইমাম আছে আর চেয়ার লয়ে আপনি আরাক ইমাম হয়েছেন। আর যদি চেয়ার নিয়ে কাতারে দাঁড়াইতে চান তাহলে চেয়ার পিছন দিক দিতে হবে, তাহলে ওই কাতারে যারা আছে তারা কোন জায়গায় চিন্তা করবে, আপনি চেয়ার দিয়ে দখল করে রাখছেন। এই দেখেন শরীরে দাগাতে ফয়সলা করে দিছে এই লোক কি করবে, বসে পড়বে, বসে পড়লে কিন্তু এই সমস্যা হবে, আপনি সবসময় কাতারে থাকবেন, বসা অবস্থায় সবসময় কাতারে থাকবেন। গত সপ্তাহে অত্র মসজিদের ইমাম সাহেব এলান করেছেন আপনার পক্ষ থেকে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া আপনার জুমার বয়ান রেকর্ড না করতে। এরপরও আজকে কিছু ভাই লুকায়ে লুকায়ে রেকর্ড করতে দেখা গেছে, তাদেরকে কি আমরা রেকর্ড করতে না করব? হ্যাঁ, নিষেধ করা হয়েছে আপনারা না করবেন, কারণ এইগুলো ওই রেকর্ড থেকে নিয়ে ইসে দেয়, ইউটিউবে দেয়। আবার কিছু লোক যারা আমার শত্রু তারা বদমাইশি করে, এখান থেকে কিছু নেয় ওইখান থেকে কিছু নেয়, মাঝখানতে বাদ, ওই দুটো মিলে একসাথে ইউটিউবে ছাড়ে, আর অর্থ মেলে না, ওটা একরকম এটা একরকম, ধারাবাহিক হইলে অর্থ মিলত, কিন্তু ওই যে মাঝখান থেকে কাটপিস করছে এতে অর্থ নষ্ট হয়ে গেছে। এখন যারা শুনতেছে তারা হায় 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 মুফতি সাহেব এই কথা বললো তাহলে আর কই যাব, অথচ এটা একজনের শয়তানি, একজনের শয়তানি। এমন কোন কথা আমার নামে শোনেন যদি আপনারই মনে হয়েছে যে এটা হুজুরি বলে নাই, তো বুঝবেন যে শয়তানি হয়েছে। আমার বহু খায়ের খা আছে, খায়ের খা বুঝেন দুশ্মন। যারা 20 বছর আমাকে রহমানের ভবন থেকে বের করে দিয়েছিল, আমাদের কমিটি আইনি লড়াই করে এই 20 বছরের মাথায় পাইছে। এরা এইগুলো করে আমাকে ছোট করার জন্য, আমার বয়ানকে কাটসাট করে উল্টাপাল্টা করে ছাড়ে। মানুষ ভুল বুঝে। এই জন্য আমার পয়েন্টটা হচ্ছে, আমার ওয়েবসাইটে নেওয়া হয়, আমার ওয়েবসাইটে যারা কাজ করে তারা তো আমার বিশ্বস্ত, তারা তো এরকম বাদ দিয়ে করবে না, উল্টাপাল্টা করবে না। তখন আপনারা অরিজিনাল জিনিসটা পেয়ে গেলেন, ব্যাপারটা বুঝছেন যে শয়তান লোকেরা কি করে। সুবহানাল্লাহ ওয়াবিহামদিহি, সুবহানাল্লাহ আল-আযীম, সাইয়্যিদিনা মুহাম্মদ, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আন্তাল ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نستعينك على طاعتك ونعوذ بك من غضبك ومن عذابك. ربنا تقبل منا إنك أنت السميع وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.